বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو আল্লাহু আজিজুন্তিকাম সাদাকাল্লাহুল আলিউল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 18 ফেব্রুয়ারি, পাঁচ ফাল্গুন এবং ফার্সি 29 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ। এই অনুষ্ঠান রচিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজ এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে থাকবে দুটি প্রতিবেদন। প্রথমেই শুনবেন পবিত্র বাইতুল মুকাদ্দাসের শেখ জাররা এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। এদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে। এ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সুঅভ্যেস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। প্রাত্যহিক আয়োজন কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে শুনবেন সাপ্তাহিক পরিবেশনা আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করে যাচ্ছে ইরান, জানালেন তেহরানের জুমার নামাজের খতিব আবু তুরাবি ফার্দ। ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে তেহরানে বিক্ষোভ, হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 38 জনের মৃত্যুদণ্ড। 2008 সালের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 56 জনের। এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া, প্রতিবাদ জানালো ফিলিস্তিনি সংগঠনগুলো। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনুন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তুরাবি ফার্দ বলেছেন, ইসলামী ইরান পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সদা সোচ্চার একটি দেশ। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় একথা বলেন। জুমার নামাজের খতিব আরও বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতির জন্য গত 4 দশকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা ইসলামী ইরানকে রাজনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও নিরাপত্তা ক্ষেত্রে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি নীতি নৈতিকতায় সমৃদ্ধ জীবন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। হুজ্জাতুল ইসলাম আবু তুরাবি ফার্দ বলেন, সর্বোচ্চ নেতার সঠিক দিক নির্দেশনায় ইরানের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ইসলামী সভ্যতার সর্বোচ্চ চূড়া জয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানি ছাত্রছাত্রীরা। রাজধানী তেহরানে ভারতীয় দূতাবাসের সামনে শত শত শিক্ষার্থী সমবেত হয়ে হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন। তারা এ ধরনের বিদ্বেষী আচরণ বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তাদের হাতে হিজাবের সমর্থনে লেখা বিভিন্ন পোস্টার ও প্লাকার্ড শোভা পাচ্ছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিরোধী তৎপরতার মোকাবেলায় সোচ্চার হতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। এর আগে গত বুধবার ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ইরানের ছাত্র সংগঠনগুলো। ওই বিবৃতিতে ভারতের কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশে বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। ইরানের সব বড় সংগঠন ওই বিবৃতিতে সই করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেওয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার রাতে এক খবরে দাবি করে তারা ভিয়েনা সংলাপের চূড়ান্ত চুক্তির কথিত 20 পৃষ্ঠা সম্বলিত খসড়া হাতে পেয়েছে। ওই চুক্তিতে উভয় পক্ষ কি পদক্ষেপ নেবে তা রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়, প্রাথমিকভাবে ইরান তাদের দেশে আটক কয়েকজন মার্কিন বন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া $500 কোটি ইরানে ফিরিয়ে আনার সুযোগ পাবে। খাতিবজাদে এ ধরনের গুজবকে অত্যন্ত বিপজ্জনক কাজ হিসেবে অভিহিত করে বলেন, ভিয়েনা সংলাপ যত সামনের দিকে অগ্রসর হবে তত এ ধরনের গুজব প্রকাশের পরিমাণ বাড়বে। করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের খবর দিয়েছেন ইরানের স্বাস্থ্য উপমন্ত্রী ইউনুস পানাহি। তিনি তেহরানে বলেছেন, আগামী সপ্তাহে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এর আগে 2021 সালে ইরানে তৈরি হয় করোনা ভাইরাসের কার্যকর টিকা কোভ ইরান বারাকাত। শেফা ফার্মেদ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এই টিকা তৈরি করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খিলোজমা খামেনি 2021 সালের 25 জুন এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। সম্প্রতি শেফা ফার্মেদ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অমিক্রনের জন্য কার্যকর টিকা আবিষ্কার এবং পশুর দেহে এটি প্রয়োগের খবর দিয়েছিল। ইরানে করোনার নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার এক মাসের মাথায় এই টিকা তৈরির খবর দেয় শিল্প গ্রুপটি। পশুর দেহে এই টিকার শতভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ধরা পড়েনি। পশুর দেহে এই টিকা অমিক্রনের বিরুদ্ধে কার্যকরভাবে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে 14 বছর আগের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 38 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ আদালত। 2008 সালের 26 জুলাই আহমেদাবাদের 21টি স্থানে বোমা বিস্ফোরণে 56 জন নিহত এবং 250 জনের বেশি লোক আহত হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাটের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 38 জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বিশেষ আদালত। ওই 38 জন দোষীকে ভারতীয় দণ্ডবিধি 302 ইউএপিএর অধীনে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আজ শুক্রবার 2008 সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় আদালত শাস্তি ঘোষণা করেছে। ওই মামলায় 49 জন অভিযুক্তের মধ্যে 38 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি 11 জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে 28 জনকে। আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণের প্রায় 14 বছর বাদে অবশেষে ওই ঘটনার নজিরবিহীন সাজা ঘোষণা করল গুজরাটের একটি আদালত, কারণ এ পর্যন্ত একসঙ্গে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। মামলা শুনানির সময় আদালত বলেছে, বিস্ফোরণে নিহতদের স্বজনদের 1,00,000 টাকা, গুরুতর আহতদের 50,000 টাকা এবং সামান্য আহতদের 25,000 টাকা সহায়তা দেওয়া হবে। 2008 সালের 26 জুলাই আহমেদাবাদের 21টি স্থানে বোমা বিস্ফোরণে 56 জন নিহত এবং 250 জনেরও বেশি লোক আহত হয়েছিল। ইন্ডিয়ান মুজাহিদিন ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। 2002 সালের গুজরাট দাঙ্গার প্রতিশোধ নিতেই ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে সন্ত্রাসী সংগঠনটি দাবি করে। ভয়াবহ ওই বিস্ফোরণের পরে গুজরাটের সুরাট পুলিশ 2008 সালের 28 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে শহরের বিভিন্ন এলাকা থেকে 29টি বোমা উদ্ধার করেছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি বা এসপির প্রধান অখিলেশ যাদব রাজ্যে ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সমাজবাদী পার্টি যখন থেকে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছে, তখন থেকেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বিদ্যুৎ নিভে গেছে, তাদের ট্রান্সফরমার ফেটে গেছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে আজ কানপুরে এক রোড শোতে অখিলেশ যাদব এই মন্তব্য করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা যোগী আদিত্যনাথকে বাবা মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন। অখিলেশ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বাবা মুখ্যমন্ত্রী পশু ধরতে পারছেন না এবং তার প্রিয় পশু গরু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তিনি ল্যাপটপ চালানো তো দূরের কথা, ষাঁড়ও ধরতে পারছেন না। বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ জানিয়েছেন, ভোজ্য তেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে দায়ী করেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ জানিয়েছেন, ভোজ্য তেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়, তাই এখন থেকে ট্যারিফ কমিশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, দেশে প্রতিবছর ভোজ্য তেলের চাহিদা 35-40 লাখ টন, যার 90% আমদানি করতে হয়, আর 10% তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। টিপু মুনশি আরো বলেন, বিদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পর ট্যারিফ কমিশন দাম নির্ধারণ করে দেয়, এরপরেও কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম আরেকটু বাড়িয়ে দেয়। এই জন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ে ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মুনাফালোভী এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল পরিচালনা করা হয়। এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের গা দেয়ালে ঠেকে গেছে, কিন্তু সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে, দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পারছে না। বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইনুস আহমদ বলেন, এদেশে মদের মতো হারামকে বৈধতা দিতে চায় সরকার, কিন্তু দেশে কি হচ্ছে, সাধারণ মানুষ কেমন আছে সেটা দেখার সময় তাদের নেই। তাদের লক্ষ্য ক্ষমতা, আর সেটা ঠিক থাকলে সব ঠিক, চিরকাল ক্ষমতায় থাকতে চায় এই সরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দেশটিতে পুঁজি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এমন সময় এই আহ্বান জানালেন যখন পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা এবং আমেরিকা অন্তত $700 কোটি অর্থ আটকে পড়ার কারণে আফগানিস্তান বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে। দোহা সফররত আমির খান মুত্তাকি বৃহস্পতিবার কাতারের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তার দেশে পুঁজি বিনিয়োগের আহ্বান জানান। তিনি আফগানিস্তানে উৎপাদিত তাজা ও শুকনা ফল এয়ার করিডোরের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারগুলোতে পৌঁছে দিতে কাতারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আফগানিস্তানে আন্তর্জাতিক মানের প্রচুর ফল উৎপাদিত হলেও বাজারজাতকরণের সুবিধা না থাকায় তা নষ্ট হয়ে যায়। কাতার সফরে দোহায় নিযুক্ত 16টি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও বৈঠক করেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাস বলেছেন, অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছে, এটি পুরোপুরি অন্যায়। তিনি আরো বলেন, এ পদক্ষেপ ইসরায়েলের অন্যায় তৎপরতা, বিশেষ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে দখলদারদের ঔদ্ধত্য আরও বাড়িয়ে তুলবে। ফিলিস্তিনের গণ প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিত ছিল ইহুদিবাদ ইসরায়েলের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়া, কিন্তু তারা উল্টো কাজটি করেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মুসলমানদের প্রথম কিবলার শহর বায়তুল মুকাদ্দাসের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের সহিংসতা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন নাসির মাহমুদের পরিবেশনায়।
মুসলমানদের প্রথম কেবলার শহর বাইতুল মুকাদ্দাসের শেখ জাররা এলাকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনাদের সহিংসতা অব্যাহত রয়েছে। এবার সেখানে হানাদার ইসরায়েলি সেনারা কয়েকজন ইসরায়েলি সাংসদের মদদ নিয়ে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। শেখ জাররা এলাকায় দীর্ঘকাল ধরেই ফিলিস্তিনিদের উপর নানা ধরনের সহিংসতা চালিয়ে আসছে ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা। ইসরায়েল এই এলাকা সহ গোটা আল কুদসের ইহুদিকরণ করতে চায় এবং বর্ণবাদী মনোভাব নিয়ে সেখানকার মূল অধিবাসী ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে চায়। সম্প্রতি ইসরায়েলি সেনা ও পুলিশ শেখ জাররা অঞ্চলের ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে 30 জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। হানাদার ইসরায়েলি পুলিশ এই এলাকার চারদিক ঘেরাও করে ফিলিস্তিনিদের যাওয়া আসা নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের কথিত সংসদের এক উগ্র ইহুদিবাদী সদস্য শেখ জাররা অঞ্চলে দপ্তর খুলেছে। কট্টর ফিলিস্তিনি বিদ্বেষের জন্য কুখ্যাত ওই ইহুদিবাদী সাংসদ বলেছে, এই এলাকায় বসবাসরত ইহুদি পরিবারগুলোকে নিরাপত্তা দেওয়াই সেখানে তার দপ্তর খোলার উদ্দেশ্য। এর আগে গত বছরে ইসরায়েলের কথিত আদালত শেখ জাররা অঞ্চল থেকে 12 ফিলিস্তিনি পরিবারকে বসতি গুটিয়ে নিতে হুকুম দেয়। এছাড়াও ইসরায়েলি মন্ত্রিসভা গত জানুয়ারি মাসে শেখ জাররার 4 ফিলিস্তিনি পরিবারকে এই এলাকা থেকে চলে যাওয়ার নোটিশ দেয়। ইসরায়েলি মন্ত্রিসভা দাবি করছে যে একসময় ইহুদিরাই নাকি এই ফিলিস্তিনিদের বাড়িঘরের মালিক ছিল। এছাড়াও সম্প্রতি কুদস দখলদারী ইসরায়েলি পৌর কর্তৃপক্ষ 21 দিনের মধ্যে শেখ জাররার কোনো কোনো ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িঘর ভেঙে ফেলতে বলেছে। তা না হলে ওই কর্তৃপক্ষই ওইসব বাড়িঘর ভেঙে দেবে এবং ভাঙার খরচও ফিলিস্তিনিদের থেকে আদায় করা হবে। এদিকে ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো শেখ জাররা অঞ্চলের ফিলিস্তিনিদের উপর সহিংসতা বৃদ্ধির বিরুদ্ধে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে আবারও একটি যুদ্ধ ঘটতে পারে শেখ জাররাকে নিয়ে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, সংবিধান অনুযায়ী অবশ্যই একটি নির্বাচনকালীন সরকার থাকবে। বর্তমান সরকার গত নির্বাচনে নির্বাচিত হয়েছিল, সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে। তিনি বলেছেন, নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সময় সরকার শুধুমাত্র রুটিন কাজ করতে পারে।
সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার থাকবে, বর্তমান সরকার, এটি গত নির্বাচনে নির্বাচিত হয়েছিল, সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসাবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন যে স্বচ্ছতার ভিত্তিতে এবং যেভাবে অংশগ্রহণমূলকভাবে এবার নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, 75 বছরের গণতন্ত্রের দেশ ভারত সহ কয়েকশো বছরের পুরনো গণতন্ত্রের দেশেও এভাবে করা হয় না। এখানে সবার সঙ্গে বসা হয়েছে, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকদের বিভিন্ন ফোরাম, সুজন সহ যারা টকশো করেন তাদের সঙ্গেও বসা হয়েছে, বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরাও সেখানে গেছেন। এরপর যে নামগুলো জমা পড়েছে সেগুলো প্রকাশ করা হয়েছে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, জনগণ আওয়ামী লীগের ফাঁদে আর পা দেবে না। মির্জা ফখরুল ইসলাম সার্চ কমিটিকে ফার্স্ট কমিটি বলে অভিহিত করে বলেছেন, এটা তো জনগণের সঙ্গে চরম প্রতারণা, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি একইভাবে তাদের লোকজনকে দিয়ে নির্বাচন কমিশন তৈরি করা হয়, তারপর একটি নির্বাচনের নামে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। দেশের জনগণ আর সেই ফাঁদে এবার পা দেবে না, আর অবশ্যই রুখে দাঁড়াবে। অনুষ্ঠানে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, সেজন্য নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, তাকে তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই ডাকা হোক না কেন।
এবং দাবি উঠেছে যে নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচনকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক হোক যে নামেই হোক, এই দেশে প্রতিষ্ঠিত হতে হবে যদি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে।
ওদিকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি যে 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে তা 3 দিন আগে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবারে রয়েছে আমাদের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সু অভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আয়োজন সুন্দর জীবন এ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের কাছে যা আছে তার দিকে কখনোই লোভাতুর দৃষ্টিতে তাকাবেন না। এ ধরনের কাজের কারণে মানুষের দুঃখ, কষ্ট এবং আফসোস, অনুতাপ বাড়তেই থাকে। এ ধরনের ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামতকে ছোট করে দেখে এবং আল্লাহর প্রতি খুব বেশি কৃতজ্ঞ হয় না। আপনার চেয়ে খারাপ অবস্থায় যারা আছেন সবসময় তাদের দিকে তাকান। সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের এই হাদিসে অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করার শিক্ষা দেওয়া হয়েছে। আজকের আসরে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার ক্ষতিকর নানা দিক এবং এই অভ্যাস থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
সাধারণভাবেই মানুষ অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে অভ্যস্ত। আমরা নানাভাবে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে থাকি। সম্পদ, সৌন্দর্য, পেশা, পরিবার, এসব নানা বিষয়ে আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি। কখনো নিজের মনের ভেতরে এই তুলনা চলে, কখনো আবার আমরা তুলনার বিষয়টি প্রকাশ্যে আনি। আপনিও এই সমস্যায় ভুগছেন কি না তা বুঝতে পারবেন খুব সহজে। আপনি যদি এই বিষয়ে চিন্তিত হন যে আপনার সহকর্মীর মতো আপনাকে সুন্দর দেখাচ্ছে কি না, অথবা চারপাশের মানুষগুলোর জীবন আপনার চেয়ে অনেক সহজ কি না, তাহলেই বুঝবেন আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করছেন। এসব চিন্তা মাথায় আসা মানেই নিজেকে অন্যদের থেকে কম বা ফালতু মনে করা। এ ধরনের মানুষেরা মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে করে, হীনমন্যতায় ভোগে। এটি যে নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর শুরু হয় এমন নয়, এটি খুব অল্প বয়সেও শুরু হতে পারে বা বড় বয়সেও শুরু হতে পারে। এছাড়া তুলনাটি পরিবারের কোনো নিকটস্থ সদস্য, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহকর্মী এবং অন্যান্য ব্যক্তির সঙ্গেও হতে পারে। অবশ্য এমন কিছু ব্যক্তিও আছেন যারা নিজেকে অপরিচিত কোনো ব্যক্তির সাথেও তুলনা করেন।
গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করেন তাদের মধ্যে হিংসা, অপরাধ বোধ ও অনুশোচনা বেশি থাকে। আমরা যেভাবেই তুলনা করি না কেন, তুলনার অভ্যাসটা আমাদের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু বয়ে আনে না। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার কারণে প্রথমেই যে ক্ষতিটি হয় তা হলো ক্রমেই মানসিক প্রশান্তি লোপ পেতে থাকে। নিজেকে কারোর সঙ্গে তুলনা করার ফলে অনেক সময় হিংসাত্মক মনোভাব তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন ব্যক্তি এমন কারোর সঙ্গে নিজেকে তুলনা করছেন যার সঙ্গে তুলনা করা কোনোভাবেই শোভনীয় নয়, এমনকি কখনোই তিনি সেই ব্যক্তি হয়ে উঠতে পারবেন না। এ কারণে তিনি সেই ব্যক্তির উপর হিংসা করা শুরু করতে পারেন। এ ধরনের আচরণ অন্যের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে পারে, এর ফলে তুলনাকারী ব্যক্তি নিজেই মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।
বেশিরভাগ মানুষই এটা জানেন যে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা কোনোভাবেই উচিত নয় এবং এর ফলে নিজেরই ক্ষতি হয়, কিন্তু এরপরও এই অভ্যেস ত্যাগ করতে পারেন না অনেকেই। ঘুরে ফিরে মাথায় অন্যের সঙ্গে নিজের তুলনা চলতে থাকে। এই অভ্যেস থেকে মুক্তি পেতে নিজেকে ভালোবাসতে শিখতে হবে, আর নিজের প্রতি ভালোবাসা জন্মাতে প্রথমেই নিজেকে সঠিকভাবে চিনতে হবে। পাশাপাশি থাকতে হবে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকার কারণেই অনেকেই এই সমস্যায় আটকা পড়ে। একজন ব্যক্তির মধ্যে যখন আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় তখন সবসময় তার মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে সে কেন সফল হতে পারছে না, সে কেন অন্যের মতো পরিপূর্ণ নয়, অন্যেরা কেন বেশি সফল। এ ধরনের ব্যক্তি তার নিজের মানদণ্ডের ভিত্তিতে সফলতা ও ব্যর্থতার হিসাব কষে নিজেকে ব্যর্থ বলে মনে করে। অনেক সময় দেখা যায় এ ধরনের ব্যক্তিরা প্রকৃতপক্ষে ব্যর্থ নন।
তারা আত্মবিশ্বাসী না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই নিজের শক্তি, সামর্থ্য ও সফলতা বুঝতে পারে না এবং নিজেকে ব্যর্থ হিসেবে মনে করে। এটা চিন্তা ও মনের দুর্বলতা। এই দুর্বলতার কারণে তুলনাকারী ব্যক্তি সব সময় অন্যকেই নিজের চেয়ে ভালো অবস্থানে দেখে, হীনমন্যতায় ভোগে, নিজের ভালো দিকগুলো তার নজরে আসে না। আবার অনেকেই অতিমাত্রায় পরিপূর্ণতাকামী। এ ধরনের ব্যক্তিরা সবসময় সব কাজকে সর্বোত্তম উপায়ে সম্পন্ন করতে চান। এই বৈশিষ্ট্যের কারণে নিজের কাজের ব্যাপারে তারা কখনোই সন্তুষ্ট থাকতে পারে না, নিজের সব কাজকেও অপূর্ণ ও ত্রুটিযুক্ত মনে হয়। এ ধরনের ব্যক্তিরা মনে করেন তিনি অন্যের তুলনায় অযোগ্য। নিজের শরীর মনের সুস্থতা বজায় রাখার পাশাপাশি কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিজেকে ভালোবাসার পাশাপাশি নিজের কাজের ফলাফলের প্রতিও সন্তুষ্ট থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। অবশ্য নিজেকে সর্বোত্তম মনে করার প্রবণতা থাকলে সেটাও ত্যাগ করতে হবে। অনেকে এই সমস্যা তো ভোগেন, সে বিষয়ে অন্য কোনো আসরে আলোচনা হবে। আজ আমরা অন্যের সঙ্গে নিজের তুলনা সংক্রান্ত বিষয়ের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব।
কেউ যখন নিজের কাজের প্রতি অসন্তুষ্ট থাকে তখন সে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে কষ্ট পেতে থাকে, হীনমন্যতায় ভুগতে থাকে। কোনো কাজ শতভাগ সুচারুভাবে সম্পন্ন না হলে তার মধ্যে এমন মনোভাব জেগে ওঠে। এই প্রবণতা ব্যক্তির মধ্যে ক্রমেই নিজের প্রতি অসন্তোষ বাড়িয়ে তোলে। এই অভ্যেস থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তির উচিত প্রয়োজনে মনোচিকিৎসকদের সাহায্য নেওয়া। মনে রাখতে হবে, হাতের পাঁচটা আঙুলের মতোই সব মানুষের জীবন, কর্ম, যোগ্যতা, ক্ষমতা একরকম হয় না। একজনের মধ্যে যে ক্ষমতা আছে তা হয়তো অন্যের মধ্যে নেই। এ কারণে অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে দুবার ভাবতে হবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই সাফল্য আসবে।
নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের উপর মানসিক চাপ পড়ে এবং অনুশোচনা জন্ম নেয়। এর ফলে জীবন সংগ্রামে আরও বেশি পিছিয়ে পড়ার আশঙ্কা থাকে। কাজেই এখন থেকেই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাস ত্যাগ করতে হবে। আগামী আসরেও আমরা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার অভ্যাসের নানা দিক নিয়ে আলোচনার আশা রাখছি। সবার প্রতি আগাম আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। 18 ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসরে শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম জানিয়ে দিচ্ছি, তারপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের শিরোনাম, বিএনপি সার্চ কমিটি জানে না মানেও না, সেলিমা রহমান প্রথম আলো। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন, জুনায়েদ সাকি প্রথম আলোর আরেকটি শিরোনাম। ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও 5, ইত্তেফাক। সরকার ইতিহাস বিকৃত করছে, অভিযোগ মির্জা ফখরুলের, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ, দীপুমনি মানব জামিন। ভারতের শিরোনাম, আদালতে জবাবদিহি করতে বাধ্য নন রাজ্যপাল, ধনখড়কে নিয়ে মামলা খারিজ করল হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকার শিরোনাম। ক্যাফে কাণ্ডে তৃণমূল সরকারকে আক্রমণ দিলীপের, পাল্টা দিলেন কুণাল আজকাল। তো শ্রোতাবন্ধুরা শিরোনামের পর এবার কয়েকটি খবর বিস্তারিত জানা যাক। প্রথমেই বাংলাদেশ। বিএনপি সার্চ কমিটি মানে না জানেও না, সেলিমা রহমান। নির্বাচন কমিশন গঠনে যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, বিএনপির দাবি একটাই, নির্দলীয় নিরপেক্ষ সরকার, এছাড়া আগামী নির্বাচনে অংশ নেবে না তাঁর দল। বরিশাল নগরের একটি হোটেলে গতকাল সন্ধ্যায় বরিশাল জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, বিএনপি সার্চ কমিটি কি তা জানে না আর মানেও না, তবে বিএনপি এটা জানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, আমরা এখন দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, তাই আগামী আন্দোলনে এই অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন জুনায়েদ সাকি। প্রথম আলো এই শিরোনামে লিখেছে, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো বহাল রাখলে কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থার সমাধান আনবে না, অতীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটি প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বৃহস্পতিবার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক সংকট উত্তরণের রূপরেখা ও করণীয়, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের বৃহত্তর ঐক্য শীর্ষক সংবাদ সম্মেলনে জুনায়েদ সাকি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জুনায়েদ সাকি বলেন, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বদলের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি করে পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনে করতে হবে। ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও পাঁচ। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মণ্ডলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও 5 জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার সকাল 9টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। সরকার ইতিহাস বিকৃতি করছে, অভিযোগ মির্জা ফখরুলের। বাংলাদেশ প্রতিদিনের খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ইতিহাস বিকৃত করছে, ভাবখানে এমন যে একটা দলই দেশ স্বাধীন করেছে। আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় যে একটা দলই দেশ স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধে আর কারো অবদান ছিল না, তারা মিথ্যাচার করছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের পর্বতসম ভূমিকাকে খাটো করার অপচেষ্টা করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রবেশী অধ্যাপক ড আফম ইউসুফ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রাথমিক বিদ্যালয় খুলছে 1 মার্চ, নয়া দিগন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসায় 1 মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করার। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে। এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, আগামী 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে 10 দিন বা 2 সপ্তাহ লাগতে পারে বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির কাজ, মানবজমিন। বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত। তাদের একটাই কাজ, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি আজ শুক্রবার সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার 50 বছরে এই প্রথম নির্বাচন কমিশন গঠনের জন্য যেই আইনটি প্রয়োজন ছিল সেটি হয়েছে। আগেও যদি দেখেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্য, প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন থেকে স্বাধীন করার জন্য, আর্থিক স্বাধীনতার জন্য সব কিছু করেছে শেখ হাসিনা সরকার। এবারে ভারতের কয়েকটি পত্রিকার খবর বিস্তারিত। আদালতে জবাবদিহি করতে বাধ্য হন রাজ্যপাল, ধনখড়কে নিয়ে মামলা খারিজ করল হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকার শিরোনাম। কিভাবে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে পারেন রাজ্যপাল, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। রাজ্যপালের পদে থেকে সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন জগদীপ ধনখড়। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুক্রবার ওই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালত জানায় রাজ্যপালের বিরুদ্ধে করা মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাছাড়া সংবিধান অনুযায়ী রাজ্যপালের কাজে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এও জানায় সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এরপরেই সংশ্লিষ্ট মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। কিভাবে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে পারেন রাজ্যপাল, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমা প্রসাদ সরকার। ক্যাফে কাণ্ডে তৃণমূল সরকারকে আক্রমণ দিলীপের, পাল্টা দিলেন কুণাল। আজকাল লেক থানা এলাকায় ক্যাফের মালকিনকে চাঁদার দাবিতে হেনস্থার অভিযোগে এবার তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে, তোলাবাজিতে মদত দিচ্ছেন তৃণমূল নেতারা, দল সরকারের উপর নেত্রীর কোনো কন্ট্রোল নেই, ওনার কথা কেউ শোনেন না। বুধবার লেক থানা এলাকার একটি ক্যাফেতে বেশ কয়েকজন যুবকের আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে, গঠিত হয়েছে সার্চ কমিটি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও পেশাজীবীদের কাছ থেকে পাওয়া 3 শতাধিক ব্যক্তির মধ্যে প্রাথমিকভাবে 50 জনকে বাছাই করেছে সার্চ কমিটি। তো এ বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে। জনাব ডক্টর এম সাখাওয়াত হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ডক্টর এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করা হয়েছে, কিন্তু এই কমিটি নিয়েও রয়েছে নানা অভিযোগ। বিএনপি বলেছে সরকারপন্থী লোকজন দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, সরকার বলছে এটি যথাযথভাবে করা হয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে?
দেখুন, এটা অ্যাঙ্গেলের ব্যাপার, কে কোন অ্যাঙ্গেলে দেখছে, তার দৃষ্টিভঙ্গি থেকে বঙ্গের ব্যাপার। এখন বিষয়টা হলো যে আপনি যখনই সরকার ছিলেন আমাদের দেশে, যেই সিটিং গভর্নমেন্ট হোক, আজকে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, কালকে আরেক পার্টি হবে, তারা যাই করবে তারা কিন্তু তাদের প্রভাবের মধ্যে রেখেই করার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এখানে বিচারপতিরা আছেন, এখানে 2 জন কনস্টিটিউশনাল পোস্টের অথবা আপনার স্ট্যাটিউটরি পোস্টের লোকজন আছেন, এখন এদেরকে বলা হয়ে যায় যে তারা নিউট্রাল। আমরা নিউট্রাল, এখন কেউ যদি নিউট্রাল নাও হয় কোথাও বসে ভোট নিয়ে বা একটা কাজের জন্য যদি তিনি নিউট্রালিটি শো করেন, সেটা একটা বড় বিষয়। এখন আমরা তো একটা বিশ্বাস রাখতো, একটা আইন হয়েছে, সেই আইনের মধ্যে ফাঁক ফরাক অনেক রয়েছে, তারপরেও এখন তারা একটা কাজ করছে, তারা কোথার থেকে কে 322 নম্বর নাম পেল সেগুলো তারা প্রকাশ করেছে, কিন্তু যেটা প্রকাশ করা করতে হবে সেটা হচ্ছে যদি জট 10 জনের নাম তারা পাঠাচ্ছে রাষ্ট্রপতির কাছে, সেই দশজনের নাম প্রকাশ করবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। এটা এটা তাদের এখতিয়ারের মধ্যেই আছে। তারা যদি বিধিতে সেরকম করে বিধি তৈরি করে এটা দাবি করছে যে এই নামগুলো প্রকাশ করার, এখন সেটা প্রকাশ করে বোঝা যাবে যে তারা নিউট্রালভাবে কাজ করছে কিনা বা তারা চেষ্টা করছে কিনা। কিন্তু আমি তাদের সাথে কথা বলে যেটা দেখলাম তারা মোটামুটি জানে যে তারা বিতর্কিত হয়েছে, কতবার হয়েছে, এবার হচ্ছে, হয়তো তারা চেষ্টা করছে যে সে বিতর্ক থেকে উদ্ধার করতে। এখন না দেখা পর্যন্ত তো এটা বলা খুব মুশকিল যে তারা সরকারের পথে চলেছে, তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করেছে। এবং গতবার আমি এই নাম দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি হলো ওইটা, এখন এটা আমার তো ঠিক জানি না কিভাবে কি হয়।
ডক্টর এম সাকওয়াত হোসেন, আপনি অপেক্ষার কথা বললেন, জি অপেক্ষা তো করতেই হবে, তবে সার্চ কমিটি এখন পর্যন্ত যেসব কাজ করেছে তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং এই কমিটির সফলতার সম্ভাবনার বিষয়টি, যদিও সেটি হাইপোথিটিক্যাল একটি প্রশ্ন, তো কেমন হবে বলে আপনি মনে করছেন?
আমি যেটা বলছি সেটা যদি তারা আন্তরিক এবং তারা বুঝে যে কি ধরনের লোক দরকার ইলেকশন কমিশন, কারণ দুটি ইলেকশন কমিশন আমার মতে ফেল করেছে, দুটি নির্বাচন ফেল হয়েছে, একটি তো টোটাল ফেইলড ইলেকশন আর একটা ফ্লড ইলেকশন, যেটা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছে, না আমার কথা নয়, এবং কাজেই এবং আন্তর্জাতিকভাবে এই দুটি ইলেকশনকেই সেভাবে গ্রহণ করা হয়নি। এবং তৃতীয় ইলেকশনও যদি ওরকম হয় তাহলে দেশে একটা সমস্যার সৃষ্টি হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশের মতো একটি দেশ যেটা এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠছে, সেটা সেখানে যদি আবার একটা ফেইলড ইলেকশন হয় এবং সেটা নিয়ে সরকার গঠিত হয় এবং সেখানে যদি আরো গণ্ডগোল শুরু হয় তাহলে এটা তো একটা ভালো কোনো সাইন হবে না। সেই জন্য আমি মনে করি যে তাদের এই কথাটা চিন্তা করতে হবে। আমি কিন্তু ওই কথা আমাকে যখন ডেকেছিল আমি সুস্পষ্টভাবে সবার সামনে বলেছি, আমি বলেছি যে এটা কোনো 322 জনের নামে আপনারা পেয়েছেন, যে যার মতামত দিচ্ছে বলে ইটস নট সার্ভিস, এটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নয়। এখানে আপনাকে লোকজন দেখতে হবে যে হু আর দি গার্ডস, হু ইজ দি ডুয়ার, কে এগিয়ে নিয়ে যেতে পারবে, কে বুলডোজ করতে পারবে, এবং সেটা সেই সাথে 17 লক্ষ লোককে অ্যাডমিনিস্টার করতে হবে ইলেকশন করাতে গিয়ে, সরকারকে ট্যাকল করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোকে ট্যাকল করতে হবে। কাজে এখানে যেখান থেকে সেখান থেকে নাম আসলো আর সেখান থেকে দুটো উঠিয়ে দিয়ে দিলেন, এতে আমরা কোনো ভালো কিছু দেখি না। এখানে দরকার যা সেটা যদি না বুঝে শুধুমাত্র এই অমুক সেই অমুক সেই, অনেক সময় দেখা গেছে যে ভালো অ্যাডমিনিস্ট্রেটরও সেখানে কাজ করতে পারেননি, সেখানে গিয়ে ফেল করে গেছে। কাজে দুয়ার আপনাকে দেখতে হবে কে কাজটা করতে পারবে। এখন এখানে নাম আছে চলচ্চিত্রের লোক, এই মুখ টুমুক একটা তামাশার সৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন যারা সিলেক্ট করছে তাদের জন্য একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে, তদবির হচ্ছে। আমি এই প্রথম শুনলাম যে ইলেকশন কমিশনে যাওয়ার জন্য তদবির হচ্ছে। এইসব যদি আপনি করেন তাহলে সেই কমিশন কিভাবে হবে, কিভাবে ওনারা একটা ভালো কমিশন দাঁড় করবে আমি জানি না।
শ্রোতা বন্ধুরা, সার্চ কমিটি এবং তাদের এখন পর্যন্ত কার্যক্রম ও আগামী নির্বাচন কমিশন গঠন সম্পর্কে ডক্টর এম সাকওয়াত হোসেনের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। ডক্টর এম সাকওয়াত হোসেন, সার্চ কমিটির প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হলেও চূড়ান্ত মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট, যে কথাটি আপনিও বললেন, তো এখানে প্রেসিডেন্ট তো দলীয় ব্যক্তি, সেক্ষেত্রে কতটা নিরপেক্ষ হতে পারে নির্বাচন কমিশন?
সে কারণে বলা হচ্ছে যে ফাইনাল যে 10টি নাম প্রেসিডেন্টের কাছে সার্চ কমিটি পাঠাবে সেটা যেন পাবলিক হয়, এটা একটা বড় দাবি উঠেছে। এখন সেই দাবি কতখানি রাখতে পারবে কি পারবে না আমি ঠিক বলতে পারবো না।
ডক্টর এম সাকওয়াত হোসেন, আপনি সাবেক নির্বাচন কমিশনার, স্বাধীনতার 50 বছর পেরিয়ে এখন নির্বাচন কমিশন গঠন নিয়ে এই যেসব বিতর্ক ও কর্মকাণ্ড চলছে তা কি কাঙ্ক্ষিত বলে আপনি মনে করেন?
না, কাঙ্ক্ষিত তো না, কাঙ্ক্ষিত তো না। আমাদের দেশের 12টি নির্বাচন কমিশন ছিল এ পর্যন্ত, আনফর্চুনেটলি 12টি নির্বাচন কমিশনের মধ্যে 4টি ছাড়া বাকি নির্বাচন কমিশন সবগুলো ফেল করেছে, এবং ফেল করেছে এই কারণে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে গড়ে উঠেছে সেখানে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল এবং সরকার যেভাবে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সহযোগিতা করা দরকার সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না, সেটাও একটা বড় বিষয়ে যে কারণে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠেছে। অথচ বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে সিটিং সরকার নিচে নির্বাচন হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেটা এখন এমন যে অবস্থা প্রমাণিত হচ্ছে যে কোনো দল বলে কথা নেই, সব যে দল ছিল পার্টির ক্ষমতায় সেই বিভিন্ন উপায় থাকার চেষ্টা করে নিচ্ছে। ইলেকশন কমিশনকে সহযোগিতা করেনি, ইলেকশন কমিশন মোটামুটি ফেল করেছে, ইলেকশন কমিশনও সেরকম শক্ত অবস্থায় থাকতে পারেনি।
জনাব ডক্টর এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশে সর্বসাম্প্রতিক ইসি গঠন নিয়ে সার্চ কমিটির কর্মকাণ্ড, বিরোধী দলগুলোর অভিযোগ, সমালোচনা এবং সরকারি দলের বক্তব্য সামগ্রিক বিষয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করে যাচ্ছে ইরান, জানালেন তেহরানের জুমা নামাজের খতিব আবু তুরাবি ফার্দ। ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে তেহরানে বিক্ষোভ, হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 38 জনের মৃত্যুদণ্ড, 2008 সালের ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 56 জনের। এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া, প্রতিবাদ জানালো ফিলিস্তিনি সংগঠনগুলো। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসাইন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
Thank you.